অননীয় ও সাফিরা। তখন অননীয় নামে একজন লোক ও তাহার স্ত্রী সাফিরা একটা সম্পত্তি বিক্রি করিল। তাহার স্ত্রীর জানামতেই বিক্রির টাকার কিছু অংশ সে নিজের জন্য রাখিয়া বাকি টাকা প্রেরিতদের দিল। তখন পিতর বলিলেন, অননীয়, কেমন করিয়া শয়তান তোমার মন এমনভাবে অধিকার করিল যে তুমি পাক রুহের নিকট মিথ্যা কথা বলিলে এবং জমি বিক্রির টাকা হইতে কিছু টাকা নিজের জন্য রাখিয়া দিলে? বিক্রির আগে জমিটা কি তোমারই ছিল না? আর বিক্রির পরেও কি টাকাগুলি তোমার হাতেই ছিল না? তবে তুমি কেন এমন কাজ করিবে বলিয়া ঠিক করিলে? তুমি মানুষের নিকট মিথ্যা বলো নাই, কিন্তু খোদার নিকট মিথ্যা কথা বলিয়াছ। এই কথা শোনা মাত্র অননীয় মাটিতে পড়িয়া মরিয়া গেল। এই ঘটনার কথা যাহারা শুনিল তাহারা সকলে খুব ভয় পাইল। পরে যুবকেরা উঠিয়া তাহাকে কাফন দিয়া জড়াইল এবং বাহিরে লইয়া গিয়া তাহাকে দাফন করিল। ইহার প্রায় 3 ঘন্টা পরে অননীয়ের স্ত্রী সেখানে আসিল, কিন্তু কি ঘটিয়াছে তাহা সে জানিত না। তখন পিতর তাহাকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি, তুমি আর অননীয় সেই জমিটা কি এত টাকাতে বিক্রি করিয়াছিলে? সে বলিল, হ্যাঁ, এত টাকাতেই। তখন পিতর তাহাকে বলিলেন, প্রভুর রূপে পরীক্ষা করিবার জন্য কেন তোমরা একমত হইলে? দেখো, যে লোকেরা তোমার স্বামীকে দাফন করিয়াছে তাহারা দরজার নিকটে আসিয়া পৌঁছিয়াছে, আর তাহারা তোমাকেও বাহিরে লইয়া যাইবে। সাফিরা তখনই পিতরের পায়ের নিকটে পড়িয়া মরিয়া গেল। আর ওই যুবকেরা ভিতরে আসিয়া তাহাকে মৃত অবস্থায় দেখিল এবং তাহাকে বাহিরে লইয়া গিয়া তাহার স্বামীর পাশে দাফন করিল। তখন মণ্ডলীর সমস্ত লোক এবং অন্য যাহারা সেই কথা শুনিল সকলে খুব ভয় পাইল। প্রেরিতদের আশ্চর্য কাজ। প্রেরিতেরা লোকদের মধ্যে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করিতেন, আর বিশ্বাসীরা সকলে আবাদতখানার সোলাইমানের বারান্দায় একসঙ্গে মিলিত হইত। যদিও লোকেরা তাহাদের খুব সম্মান করিত, তবু আর কেহ তাহাদের সঙ্গে যোগ দিতে সাহস করিল না। তাহা হইল, অনেক পুরুষ ও স্ত্রীলোক প্রভুর উপর ইমান আনিল এবং বিশ্বাসী দলের সঙ্গে যুক্ত হইল। প্রেরিতেরা যাহা করিতেছিলেন তাহা দেখিয়া লোকেরা খাটের উপর ও মাদুরের উপর করিয়া রুগীদের আনিয়া রাস্তায় রাস্তায় রাখিতে লাগিল, যেন রাস্তা দিয়া যাইবার সময় পিতরের ছায়াটুকু অন্তত তাহাদের কাহারো কাহারো উপর পড়ে। আর জেরুজালেমের আশেপাশের গ্রামগুলি হইতে অনেক লোক তাদের রোগীদের এবং ভূতের হাতে কষ্ট পাওয়া লোকদের আনিয়া ভিড় করিতে লাগিল, আর তাহারা সকলে সুস্থ হইল। প্রেরিতদের উপর অত্যাচার। তখন মহা ইমাম ও তাহার সঙ্গের সদ্দুকি দলের লোকেরা হিংসায় জ্বলিয়া উঠিলেন। তাহারা প্রেরিতদের ধরিয়া সরকারি জেলে দিলেন, কিন্তু রাত্রিবেলায় প্রভুর একজন ফেরেস্তা জেলের দরজাগুলি খুলিয়া তাহাদের বাহিরে আনিয়া বলিলেন, যাও, আবাদতখানায় দাঁড়াইয়া লোকদের নিকট নূতন জীবন সম্বন্ধে সমস্ত কথা বলো। তাহারা সেই কথা মতো খুব সকালবেলায় আবাদতখানায় ঢুকিয়া লোকদের শিক্ষা দিতে লাগিলেন। এইদিকে মহা ইমাম ও তাহার সঙ্গের সদ্দুকিরা মহাসভা ডাকিলেন, অর্থাৎ ইসরায়েলীয়দের বৃদ্ধ নেতাদের গোটা দলকে ডাকিলেন। তারপর তাহারা প্রেরিতদের লইয়া আসিবার জন্য কয়েকজন কর্মচারী পাঠাইলেন, কিন্তু সেই কর্মচারীরা জেলখানায় গিয়া সেখানে তাহাদের পাইল না। তখন তাহারা ফিরিয়া গিয়া এই খবর দিল, আমরা দেখিলাম জেলের দরজায় শক্ত করিয়াই তালা দেওয়া আছে এবং দরজায় দরজায় পাহারাদার দাঁড়ায় আছে, কিন্তু দরজা খুলিয়া কাহাকেও ভিতরে দেখিতে পাইলাম না। এই কথা শুনিয়া আবাদতখানার প্রধান কর্মচারী ও প্রধান ইমামেরা বুদ্ধিহারা হইয়া ভাবিতে লাগিলেন, ইহার ফল কি হইবে। তখন একজন লোক আসিয়া বলিল, দেখুন, যে লোকদের আপনারা জেলে দিয়াছিলেন তাহারা আবাদতখানায় দাঁড়াইয়া লোকদের শিক্ষা দিতেছে। তখন প্রধান কর্মচারী তাহার অধীন কর্মচারীদের লইয়া গিয়া প্রেরিতদের ধরিয়া আনিলেন, কিন্তু লোকেরা সেই কর্মচারীদের পাথর মারিতে পারে সেই ভয়ে তাহারা প্রেরিতদের উপর কোনো জবরদস্তি করে নাই। প্রেরিতদের আনিয়া তাহারা মহাসভার সামনে দাঁড় করাইল। তখন মহা ইমাম প্রেরিতদের বলিলেন, ওই লোকের বিষয়ে শিক্ষা না দিবার জন্য আমরা তোমাদের কড়া হুকুম দিয়াছিলাম, কিন্তু তোমরা তোমাদের শিক্ষা জেরুজালেম পূর্ণ করিয়াছ এবং সেই লোকের মৃত্যুর জন্য আমাদের দায়ী করিতে চাহিতেছ। তখন পিতর এবং অন্য প্রেরিতেরা উত্তর দিলেন, মানুষের হুকুম পালন করিবার চেয়ে বরং খোদার হুকুমই আমাদের পালন করা উচিত। যাহাকে আপনারা ক্রুশে টাঙ্গাইয়া মারিয়া ফেলিয়াছিলেন, আমাদের পূর্বপুরুষদের খোদা সেই ঈসাকেই মৃত্যু হইতে জীবিত করিয়া তুলিয়াছেন। আর খোদা তাহাকে রাজা ও উদ্ধারকর্তা হিসাবে নিজের ডান পাশে বসিবার গৌরব দান করিয়াছেন, যাহাতে তিনি পাপ হইতে ইসরায়েলীয়দের মন ফিরাইবার সুযোগ দিয়া পাপের ক্ষমা দান করিতে পারেন। আমরা এই সমস্তের সাক্ষী, এবং যাহারা খোদার বাধ্য হয় খোদা তাহাদের যে পাক রুহকে দিয়াছেন সেই পাক রুহ ও তাহার সাক্ষী। এই কথা শুনিয়া সেই নেতারা রাগিয়ে আগুন হইয়া গেলেন এবং প্রেরিতদের মারিয়া ফেলিতে চাহিলেন, কিন্তু গমলিয়েল নামে ফরিসি দলের একজন লোক মহাসভার মধ্যে উঠিয়া দাঁড়াইলেন। তিনি একজন আলেম ছিলেন এবং সকলে তাহাকে সম্মান করিত। তিনি প্রেরিতদের কিছুক্ষণের জন্য বাহিরে রাখিতে আদেশ দিলেন। তাহার পরে তিনি মহাসভার লোকদের বলিলেন, ইসরায়েলীয়েরা, এই লোকদের উপর তোমরা যাহা করিতে যাইতেছ সেই বিষয়ে সাবধান হও। এই তো কিছুদিন আগে থুদা নামে একজন লোক আসিয়া নিজেকে কেহ একজন বলিয়া দাবি করিয়াছিল, আর প্রায় 400 লোক তাহার সঙ্গে যোগ দিয়াছিল। তাহাকে মারিয়া ফেলা হইয়াছে এবং তাহার সমস্ত সঙ্গী ছড়াইয়া পড়িয়াছে, ইহাতে তাহার সমস্ত কিছুই বিফল হইয়াছে। তারপর লোক গণনার সময়ে গালিলের এহুদা আসিয়া একদল লোককে বিদ্রোহী করিয়া তুলিয়াছিল, সেও মরিয়া গিয়াছে, আর তাহার সঙ্গীরাও সকলে ছড়ায় পড়িয়াছে। সেই জন্য এই অবস্থায় আমি তোমাদের বলিতেছি, তোমরা এই লোকদের উপর কিছু করিও না, ইহাদের ছাড়িয়া দাও। কারণ ইহাদের উদ্দেশ্য ও কাজকর্ম যদি মানুষ হইতে হইয়া থাকে তবে তাহা ধ্বংস হইবে, কিন্তু যদি খোদা হইতে হইয়া থাকে তবে তোমরা ইহাদের থামাইতে পারিবে না। হয়তো দেখিবে তোমরা খোদার বিরুদ্ধেই যুদ্ধ করিতেছ। তখন গমলিয়েলের কথায় নেতারা একমত হইলেন। তাহারা প্রেরিতদের ভিতরে ডাকিয়া আনিয়া বেত মারিতে হুকুম দিলেন। তাহার পরে তাহারা তাহাদের ছাড়িয়া দিলেন এবং হুকুম দিলেন যেন তাহারা ঈশা সম্বন্ধে কোনো কথা না বলেন। ইহাতে ঈশার নামের জন্য প্রেরিতেরা যে অপমান ভোগ করিবার যোগ্য হইয়াছেন সেই জন্য আনন্দ করিতে করিতে তাহারা মহাসভা ছাড়িয়া চলিয়া গেলেন। তাহারা প্রত্যেক দিন আবাদতখানায় এবং বাড়ি বাড়ি গিয়া শিক্ষা দিতে লাগিলেন এবং ঈশাই যে মসি এই সুখবর প্রচার করিতে থাকিলেন। সাতজন সাহায্যকারী। সেই সময়ে উম্মদদের সংখ্যা বাড়িয়া যাইতেছিল। তখন উম্মদদের মধ্যে যে ইহুদিরা গ্রিক ভাষায় কথা বলিত তাহারা ইব্রানি ভাষায় কথা বলা ইহুদিদের এই কথা বলিয়া দোষ দিতে লাগিল যে রোজি খাবার দিবার সময়ে তাহাদের বিধবা স্ত্রী লোকেরা কিছুই পায় না। ইহাতে সেই 12 জন প্রেরিত সমস্ত উম্মদকে এক জায়গায় ডাকিয়া বলিলেন, খোদার কালাম প্রচার করার ছাড়িয়া খাবার দিবার ব্যাপারে ব্যস্ত থাকা আমাদের পক্ষে ঠিক নয়। ভাইয়েরা, তোমাদের মধ্য হইতে এমন 7 জন লোককে তোমরা বাছিয়া লও যাহাদের সকলে সম্মান করে এবং যাহারা পাক রুহে ও জ্ঞানে পূর্ণ। আমরা তাহাদের উপরেই এই কাজের ভার দিয়া নিজেরা মুনাজাত ও খোদার কালাম প্রচারে মন দিব। দলের সকলেরই এই কথা ভালো লাগিল। বিশ্বাসে ও পাক রুহে পূর্ণ স্তিফানকে তাহারা বাছিয়া লইল। ইহা ছাড়া তাহারা ফিলিপ, প্রখর, নিকানর, তিমন, পারমিনা ও আন্তিওখিয়া শহরের নিকোলায়কেও বাছিয়া লইল। এই নিকোলায় অইহুদি হইয়াও ইহুদি ধর্ম পালন করিতেন। পরে তাহারা এই লোকদের প্রেরিতদের নিকটে লইয়া গেল। তখন প্রেরিতেরা মুনাজাত করিলেন এবং কাজে নিযুক্ত করিবার জন্য তাহাদের উপর হাত রাখিলেন। এইভাবে খোদার কালাম ছড়াইয়া পড়িতে লাগিল, আর জেরুজালেমে উম্মদদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়িয়া যাইতে লাগিল এবং ইমামদের মধ্যে অনেকে মসিহি ইমানকে মানিয়া লইলেন। লোকদের হাতে হযরত স্তিফান। স্তিফান খোদার রহমত ও শক্তিতে পূর্ণ হইয়া লোকদের মধ্যে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করিতে লাগিলেন। যে মজলিসখানাকে মুক্ত করা লোকদের মজলিসখানা বলা হইত সেই মজলিসখানার কয়েকজন লোক স্তিফানের পিছনে লাগিল। তাহারা ছিল কুরিনি ও আলেকজান্ডারিয়া শহরের এবং কিলিকিয়া ও এশিয়া প্রদেশের কয়েকজন ইহুদি। তাহারা স্তিফানের সঙ্গে তর্ক জড়িয়া দিল। কিন্তু স্তিফান পাকরুহের মধ্য দিয়া খুব জ্ঞানের সহিত কথা বলিতেছিলেন, সেই জন্য তাহারা তাহার বিরুদ্ধে দাঁড়াইতে পারিতেছিল না। তখন সেই ইহুদিরা গোপনে কয়েকজন লোককে এই কথা বলিতে উস্কাইয়া দিল, আমরা স্তিফানকে মুসার বিরুদ্ধে অপমানের কথা বলিতে ও কুফুরি করিতে শুনিয়াছি। এইভাবে তাহারা লোকদের, বৃদ্ধ নেতাদের ও আলেমদের খেপাইয়া তুলিল। তাহারা স্তিফানকে ধরিয়া মহাসভার সামনে আনিল এবং কয়েকজন মিথ্যা সাক্ষী দাঁড় করাইল। এই মিথ্যা সাক্ষীরা বলিল, এই লোকটা সবসময় আবাদতখানার বিরুদ্ধে ও মুসার শরীয়তের বিরুদ্ধে কথা বলে। আমরা তাহাকে এই কথা বলিতে শুনিয়াছি যে সেই নাসরত গ্রামের ঈসা এই আবাদতখানা ভাঙ্গিয়া ফেলিবে এবং মুসা যে নিয়মকানুন আমাদের দিয়া গিয়াছেন সেগুলিও বদলাইয়া ফেলিবেন। যাহারা সেই মহাসভায় বসিয়াছিলেন তাহারা সকলে তখন স্তিফানের দিকে তাকাইয়া দেখিলেন, তাহার মুখ একজন ফেরেস্তার মুখের মতো হইয়া গিয়াছে। মহাসভার সামনে হজরত স্তিফান। তখন মহা ইমাম স্তিফানকে জিজ্ঞাসা করিলেন, এই সমস্ত কথা কি সত্য? উত্তরে স্তিফান বলিলেন, ভাইরা ও পিতারা, আমার কথা শুনুন। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম হারুন শহরে বাস করিবার আগে যখন মিসোপটামিয়া দেশে ছিলেন, তখন গৌরবময় খোদা তাহাকে দেখা দিয়া বলিয়াছিলেন, তুমি তোমার দেশ ও আত্মীয় স্বজন ছাড়িয়া আমি যে দেশ তোমাকে দেখাইব সেই দেশে যাও। সেই জন্য তিনি কলদীয়দের দেশ ছাড়িয়া হারুন শহরে গিয়া বাস করিলেন, যে দেশে এখন আপনারা বাস করিতেছেন। খোদা ইব্রাহিমকে তাহার পিতার মৃত্যুর পরে সেখানে পাঠাইয়া দিয়াছিলেন। নিজের অধিকারের জন্য খোদা ইব্রাহিমকে কিছুই দিলেন না, একটা পা রাখিবার মতো জমি পর্যন্ত ও না। কিন্তু খোদা তাহার নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন যে তাহাকে ও তাহার পরে তাহার বংশধরদের অধিকার হিসাবে তিনি সেই জমি দিবেন। অবশ্য সেই সময় ইব্রাহিমের কোনো ছেলে মেয়ে ছিল না। খোদা তাহাকে বলিলেন, তোমার বংশধরেরা বিদেশে বাস করিবে, লোকে তাহাদের গোলাম করিয়া রাখিবে এবং 400 বৎসর ধরিয়া তাহাদের উপর অত্যাচার করিবে। খোদা আরও বলিলেন, যে জাতি তাহাদের গোলাম করিবে সেই জাতিকে আমি শাস্তি দিব, পরে তাহারা সেই দেশ হইতে বাহির হইয়া আসিয়া এই জায়গায় আমার এবাদত করিবে। তারপর খোদা তাহার ব্যবস্থার চিহ্ন হিসাবে খতনা করাবার নিয়ম দিলেন। ইহার পরে ইব্রাহিমের ছেলে ইসাহাকের জন্ম হইল এবং জন্মের 8 দিনের দিন তিনি তাহার খতনা করাইলেন। পরে ইসাহাক ইয়াকুবের খতনা করাইলেন এবং ইয়াকুব সেই 12 জন গোষ্ঠী পিতার খতনা করাইলেন। সেই গোষ্ঠী পিতারা হিংসা করিয়া ইউসুফকে গোলাম হিসাবে মিশর দেশে বিক্রি করিয়া দিয়াছিলেন। কিন্তু খোদা ইউসুফের সঙ্গে থাকিয়া সমস্ত কষ্ট হইতে তাহাকে রক্ষা করিলেন। ইহা ছাড়া খোদা ইউসুফকে জ্ঞান দান করিলেন এবং মিশরের রাজা ফেরাউনের সুনজরে আনিলেন। সেই জন্য ফেরাউন তাহাকে মিশরের শাসনকর্তা ও নিজের বাড়ির কর্তা করিলেন। তাহার পরে সারা মিশর ও কেনান দেশে দুর্ভিক্ষ দেখা দিল, তাহাতে তখন খুব কষ্ট উপস্থিত হইল। তখন আমাদের পূর্বপুরুষেরা খাবার পাইলেন না, কিন্তু মিশরে খাবার আছে শুনিয়া ইয়াকুব আমাদের পূর্বপুরুষদের প্রথমে একবার সেখানে পাঠাইয়া দিলেন। দ্বিতীয়বারে ইউসুফ ভাইদের জানাইলেন তিনি কে। সেই সময় ফেরাউন ইউসুফের পরিবারের বিষয়ে জানিতে পারিলেন। ইহার পরে ইউসুফ তাহার পিতা ইয়াকুব ও পরিবারের অন্য সকলকে ডাকিয়া পাঠাইলেন। তাহারা সংখ্যায় মোট 75 জন ছিলেন। ইয়াকুব মিশরে গেলেন আর সেখানে তিনিও আমাদের পূর্বপুরুষেরা মরিয়া গেলেন। তাহাদের লাশ শিখিমে আনিয়া দাফন করা হইল। এই কবরস্থান ইব্রাহিম শিখিম শহরের ইমুরের ছেলেদের নিকট হইতে টাকা দিয়া কিনিয়াছিলেন। ইব্রাহিমের নিকট খোদা যে প্রতিজ্ঞা করিয়াছিলেন তাহা পূর্ণ হইবার সময় যখন নিকটে আসিল তখন দেখা গেল মিশরে আমাদের লোক সংখ্যা খুব বাড়িয়া গিয়াছে। ইহার পরে মিশরে আর একজন রাজা হইলেন, তিনি ইউসুফের বিষয়ে কিছুই জানিতেন না। সেই রাজা আমাদের লোকদের ঠকাইতেন এবং আমাদের পূর্বপুরুষদের উপর খুব অত্যাচার করিতেন। এমনকি তাহাদের যে সমস্ত শিশু জন্মগ্রহণ করিত তাহারা যাহাতে মরিয়া যায় সেই জন্য সেই শিশুদের বাহিরে ফেলিয়া রাখিতে তাহাদের বাধ্য করিতেন। সেই সময়ে মুসার জন্ম হইল। তিনি দেখিতে খুব সুন্দর ছিলেন। 3 মাস পর্যন্ত তিনি তাহার পিতার বাড়িতেই লালিত পালিত হইলেন। পরে যখন তাহাকে বাহিরে ফেলিয়া রাখা হইল তখন ফেরাউনের মেয়ে তাহাকে লইয়া গিয়া নিজের ছেলের মতোই মানুষ করিয়া তুলিলেন। মুসা মিশরীয়দের সমস্ত শিক্ষায় শিক্ষিত হইলেন আর তিনি কথায় ও কাজে শক্তিশালী ছিলেন। মুসার বয়স যখন 40 বৎসর তখন তিনি তাহার ইসরায়েলীয় ভাইদের সঙ্গে দেখা করিতে চাহিলেন। একজন মিশরীয়কে একজন ইসরায়েলের প্রতি খারাপ ব্যবহার করিতে দেখিয়া তিনি সেই ইসরায়েলীয়কে সাহায্য করিতে গেলেন এবং সেই মিশরীয়কে মারিয়া ফেলিয়া তাহার শোধ লইলেন। মুসা মনে করিয়াছিলেন তাহার নিজের লোকেরা বুঝিতে পারিবে, খোদা তাহার দ্বারাই তাহাদের উদ্ধার করিবেন, কিন্তু তাহারা তাহা বুঝিতে পারিল না। পরের দিন মুসা 2 জন ইসরায়েলীয়কে মারামারি করিতে দেখিলেন। তখন তিনি তাহাদের মিলন করাইবার জন্য বলিলেন, ওহে, তোমরা তো ভাই ভাই, তবে একজন অন্যজনের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করিতেছ? কিন্তু যে লোকটা খারাপ ব্যবহার করিতেছিল সে মুসাকে ধাক্কা মারিয়া সরাইয়া দিয়া বলিল, আমাদের উপর কে তোমাকে শাসনকর্তা ও বিচারকর্তা করিয়াছে? গতকাল যেভাবে সেই মিশরীয়কে মারিয়া ফেলিয়াছ, আমাকেও কি সেইভাবে মারিয়া ফেলিতে চাও? এই কথা শুনিয়া মুসা পলাইয়া গিয়া মিদিয়ন দেশে বাস করিতে লাগিলেন আর সেখানেই তাহার 2 জন ছেলের জন্ম হইল। তারপর 40 বৎসর পার হইয়া গেল। তুর পাহাড়ের নিকটে যে মরু এলাকা আছে সেখানে একটা জ্বলন্ত ঝোঁপের আগুনের মধ্যে একজন ফেরেস্তা মুসাকে দেখা দিলেন। ইহা দেখিয়া মুসা আশ্চর্য হইয়া গেলেন। ভালো করিয়া দেখিবার জন্য নিকটে গেলে পর তিনি প্রভুর এই কথা শুনিতে পাইলেন, আমি তোমার পূর্বপুরুষদের খোদা, ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের খোদা। তখন মুসা ভয়ে কাঁপিতে লাগিলেন, তাকায় দেখিবার সাহস পর্যন্ত তাহার হইল না। তখন প্রভু তাহাকে বলিলেন, তোমার পায়ের জুতা খুলিয়া ফেল, কারণ যে জায়গায় তুমি দাঁড়াইয়া আছো তাহা পবিত্র। মিশর দেশে আমার লোকদের উপর যে অত্যাচার হইতেছে তাহা আমি দেখিয়াছি, আমি তাহাদের কাতরুক্তি শুনিয়াছি এবং তাহাদের উদ্ধার করিবার জন্য নামিয়া আসিয়াছি। এখন আমি তোমাকে মিশর দেশে ফিরিয়া পাঠাইব। ইনি সেই একই মুসা যাহাকে ইসরায়েলীয়রা এই কথা বলিয়া ফিরিয়া দিয়েছিল, কে তোমাকে শাসনকর্তা ও বিচারকর্তা করিয়াছে? যে ফেরেস্তা সেই ঝোপের মধ্যে মুসাকে দেখা দিয়েছিলেন সেই ফেরেস্তার দ্বারা খোদা নিজে এই মুসাকেই ইসরায়েলীয়দের শাসনকর্তা ও উদ্ধারকর্তা হিসাবে মিশরে পাঠাইয়াছিলেন। এই মুসাই মিশর দেশ হইতে ইসরায়েলীয়দের বাহির করিয়া আনিয়াছিলেন এবং মিশর দেশে লোহিত সাগরে ও 40 বৎসর ধরিয়া মরু এলাকায় অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করিয়াছিলেন। ইনি সেই মুসা যিনি ইসরায়েলীয়দের বলিয়াছিলেন, তোমাদের নিজেদের লোকদের মধ্য হইতে খোদা আমারই মতো একজন নবী ঠিক করিবেন। এই মুসাই মরু এলাকায় ইসরায়েলীয়দের সেই দলের মধ্যে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন। যে ফেরেস্তা তুর পাহাড়ে কথা বলিয়াছিলেন এই মুসাই সেই ফেরেস্তার সঙ্গে সেখানে ছিলেন। আমাদের দিবার জন্য জীবন্ত কালাম এই মুসাই সেখানে পাইয়াছিলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা মুসাকে মানিতে চাহিলেন না। তাহার বদলে তাহারা মুসাকে অগ্রাহ্য করিয়া মিশর দেশের দিকে মন ফিরাইয়া হারুনকে বলিলেন, আমাদের পথ দেখাইয়া লইয়া যাইবার জন্য কয়েকটা প্রতিমা তৈরি করুন, কারণ যে মুসা মিশর দেশ হইতে আমাদের বাহির করিয়া আনিয়াছে তাহার কি হইয়াছে আমরা জানি না। এই সময়ই তাহারা বাছুরের মতো করিয়া একটা প্রতিমা তৈরি করিয়াছিলেন। তাহারা সেই প্রতিমার নিকট পশু উৎসর্গ করিয়াছিলেন এবং নিজেদের হাতে যাহা তৈরি করিয়াছিলেন তার সম্মান দেখাইবার জন্য একটা আনন্দ উৎসব করিয়াছিলেন। কিন্তু খোদা মুখ ফিরাইলেন এবং আকাশের চন্দ্র সূর্যের পূজাতেই তাহাদের ফেলিয়া রাখিলেন। এই একই কথা নবীদের লেখায় আছে, হে ইসরায়েল জাতি, মরু এলাকায় সেই 40 বৎসরে তোমরা কি আমার জন্য কোনো পশু বা অন্য জিনিস কোরবানি দিয়াছিলে? না বরং পূজা করিবার জন্য তোমরা প্রতিমা তৈরি করিয়াছিলে। তোমাদের সেই মোলক দেবের মূর্তি আর রিফন দেবতার তারা তোমরা বহন করিয়া চলিয়াছিলে। এই জন্যই আমি তোমাদের বাবিল দেশের অন্য দিকে তাড়াইয়া দিব। খোদা যে তাহাদের সঙ্গে সঙ্গে আছেন সেই সাক্ষ্যের জন্য মরু এলাকায় আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষ্য তাম্বু ছিল। খোদা মুসাকে যেভাবে হুকুম করিয়াছিলেন এবং মুসা যে নমুনা দেখিয়াছিলেন সেইভাবেই এই তাম্বু তৈরি করা হইয়াছিল। আমাদের পূর্বপুরুষেরা সেই তাম্বু পাইয়া তাহাদের নেতা ইউসার অধীনে তাহা নিজেদের সঙ্গে আমাদের এই দেশে আনিয়াছিলেন। খোদা সেই সময়ে তাহাদের সামনে থাকিয়া অন্য জাতিদের তাড়াইয়া দিয়াছিলেন এবং তাহারা এই দেশ অধিকার করিয়াছিলেন। দাউদের সময় পর্যন্ত সেই তাম্বু এই দেশেই ছিল। দাউদ খোদার দোয়া পাইয়াছিলেন এবং ইয়াকুবের খোদার থাকিবার ঘর তৈরি করিবার জন্য অনুমতি চাহিয়াছিলেন, কিন্তু সুলাইমানই তাহার জন্য ঘর তৈরি করিয়াছিলেন। কিন্তু খোদা তালা মানুষের তৈরি ঘর বাড়িতে থাকেন না। নবী বলিয়াছেন, প্রভু বলেন, বেহেশত আমার সিংহাসন, দুনিয়া আমার পা রাখিবার জায়গা, আমার জন্য কি রকম ঘর তুমি তৈরি করিবে? আমার বিশ্রামের জায়গা কোথায় হইবে? এই সমস্ত জিনিস কি আমি নিজের হাতে তৈরি করি নাই? এক গুয়ে জাতি, অইহুদিদের মতোই আপনাদের কান ও অন্তর, আর আপনারাও ঠিক আপনাদের পূর্বপুরুষদের মতো। আপনারা সব সময় পাকরুকে বাধা দিয়া থাকেন। এমন কোন নবী আছেন কি যাহার উপর আপনাদের পূর্বপুরুষেরা অত্যাচার করেন নাই? এমনকি যাহারা সেই নির্দোষ লোকের অর্থাৎ ঈসা মসীহের আসিবার কথা আগেই বলিয়াছেন তাহাদেরও তাহারা মারিয়া ফেলিয়াছেন, আর এখন আপনারা ঈসাকেই শত্রুদের হাতে ধরাইয়া দিয়া তাহাকে খুন করাইয়াছেন। ফেরেস্তাদের মধ্য দিয়া আপনাদের নিকটেই তো শরীয়ত দেওয়া হইয়াছিল, কিন্তু আপনারা তাহা পালন করেন নাই। হযরত স্তিফানের মৃত্যু। এই সমস্ত কথা শুনিয়া সেই নেতারা রাগিয়া আগুন হইয়া গেলেন এবং স্তিফানের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষিতে লাগিলেন। কিন্তু স্তিফান পাক রুহে পূর্ণ হইয়া বেহেস্তের দিকে তাকাইয়া খোদার মহিমা দেখিতে পাইলেন। তিনি ঈসাকে খোদার ডান দিকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বলিলেন, দেখুন, আমি দেখিতেছি বেহেস্ত খোলা আছে এবং খোদার ডান দিকে মনুষ্যপুত্র দাঁড়াইয়া রহিয়াছেন। ইহাতে তাহারা কানে আঙ্গুল দিলেন এবং খুব জোরে চিৎকার করিয়া একসঙ্গে স্তিফানের উপর ঝাঁপাইয়া পড়িলেন। পরে তাহারা তাহাকে টানিয়া শহরের বাহিরে লইয়া গিয়া পাথর মারিতে লাগিলেন, আর সাক্ষীরা তাহাদের উপরের কাপড় খুলিয়া শৌল নামে একজন যুবকের পায়ের নিকটে রাখিলেন। যখন লোকেরা স্তিফানকে পাথর মারিতেছিল তখন তিনি মুনাজাত করিয়া বলিলেন, খোদাবন্দ ঈসা, আমার রূহ গ্রহণ কর। পরে তিনি হাঁটু পাতিয়া চেঁচায় বলিলেন, প্রভু, ইহাদের এই পাপ ধরিও না। এই কথা বলিয়া তিনি মরিয়া গেলেন। শৌল সেখানে স্তিফানের খুনের পক্ষে সায় দিতেছিলেন। অত্যাচারের দরুন বিশ্বাসীদের ছড়াইয়া পড়া। সেই দিন জেরুজালেমের মসিহি মণ্ডলীর লোকদের উপর ভীষণ অত্যাচার আরম্ভ হইল। তাহাতে প্রেরিতেরা ছাড়া বাকি সমস্ত উম্মত এহুদিয়া ও সমরিয়া প্রদেশের সমস্ত জায়গায় ছড়াইয়া পড়িল। কয়েকজন খোদাভক্ত লোক স্তিফানকে দাফন করিলেন এবং তাহার জন্য খুব দুঃখ করিলেন। কিন্তু শৌল সেই মণ্ডলীকে ধ্বংস করিবার চেষ্টায় ঘরে ঘরে গিয়া সেই মণ্ডলীর পুরুষ ও স্ত্রী লোকদের টানিয়া আনিয়া জেলে দিতে লাগিলেন। সমরিয়াতে হযরত ফিলিপের প্রচার। যে উম্মতেরা ছড়াইয়া পড়িয়াছিল তাহারা চারিদিকে গিয়া মসিহের সুখবরের কথা প্রচার করিতে লাগিল, আর ফিলিপ সমরিয়া প্রদেশের একটা শহরে গিয়া মসিহের বিষয়ে প্রচার করিলেন। লোকেরা তাহার কথা শুনিয়া এবং তিনি যে সমস্ত আশ্চর্য কাজ করিতেছিলেন তাহা দেখিয়া তাহার কথা মন দিয়া শুনিল। অনেকের মধ্য হইতে ভূত চিৎকার করিয়া বাহির হইয়া গেল এবং অনেক অবশ্য রোগী ও খোঁড়া সুস্থ হইল। তাহাতে সেই শহরের লোকেরা খুব আনন্দিত হইল। সেই শহরে শিমুন নামে একজন লোক বেশ কিছুদিন হইতে জাদুর খেলা দেখাইতেছিল। তাহাতে সমরিয়ার সমস্ত লোক আশ্চর্য হইয়াছিল। সে নিজেকে একজন বিশেষ লোক বলিয়া দাবি করিত আর ধনী গরিব সকলে তাহার কথায় কান দিত। লোকে বলিত, খোদার যে শক্তিতে মহৎ শক্তি বলা হয় এই লোকটি সেই শক্তি। লোকে তাহার কথা মতো চলিত, কারণ অনেকদিন ধরিয়াই সে তাহার জাদুর খেলা দেখাইয়া তাহাদের আশ্চর্য করিয়াছিল। কিন্তু ফিলিপ যখন খোদার রাজ্য ও ঈসা মসীহের বিষয়ে সুখবর প্রচার করিলেন তখন লোকেরা তাহার কথা শুনিয়া ইমান আনিল এবং পুরুষ ও স্ত্রী লোকেরা বাপতিস্মা গ্রহণ করিতে লাগিল। সে শিমুন ও ইমান আনিয়া বাপতিস্মা গ্রহণ করিল আর সে ফিলিপের পিছনে পিছনে সমস্ত জায়গায় গেল এবং বড় বড় আশ্চর্য কাজ দেখিয়া আশ্চর্য হইল। জেরুজালেমের প্রেরিতেরা যখন শুনিলেন যে সমরিয়ার লোকেরা খোদার কালামের উপর ইমান আনিয়াছে তখন তাহারা পিতর ও ইহুন্নাকে সেই লোকদের নিকট পাঠাইলেন। পিতর ও ইহুন্না আসিয়া তাহাদের জন্য মুনাজাত করিলেন যেন তাহারা পাক রুহকে পায়, কারণ তখনও তাদের উপর পাক রুহ আসেন নাই, কেবল খোদাবন্ধ ঈসার নামে তাহাদের বাপতিস্ম হইয়াছিল। তখন পিতর ও ইহুন্না তাহাদের উপর হাত রাখিলেন আর তাহারা পাক রুখে পাইল। যখন শিমুন দেখিল যে প্রেরিতদের হাত রাখিবার মধ্য দিয়া পাক রুহুকে দেওয়া হইল তখন সে তাহাদের নিকটে টাকা আনিয়া বলিল, আমাকেও এ শক্তি দিন যেন আমি কাহার উপর হাত রাখিলে সে পাক রুহুকে পায়। তখন পিতর তাহাকে বলিলেন, তোমার টাকা তোমার সঙ্গেই ধ্বংস হোক, কারণ তুমি মনে করিয়াছ খোদার দান টাকা দিয়া কিনিতে পারা যায়। আমাদের এই কাজে তোমার কোনো ভাগ বা অধিকার নাই, কারণ খোদার চোখে তোমার অন্তর ঠিক নয়। এই খারাপি হইতে তুমি তোমার মন ফিরাও ও প্রভুর নিকট মুনাজাত করো, তাহা হইলে তোমার মনের এই খারাপ চিন্তা হয়তো তিনি ক্ষমাও করিতে পারেন। আমি দেখিতে পাইতেছি তোমার মন লোভে ভরা এবং তুমি পাপের নিকট বন্দী হইয়া আছো। তখন শিমুন বলিল, প্রভুর নিকট আমার জন্য মুনাজাত করুন যেন আপনি যাহা বলিলেন তাহা আমার উপর না ঘটে। ইহার পরে পিতর ও ইহুন্না প্রভুর বিষয়ে সাক্ষ্য দিয়া ও তাহার কালাম প্রচার করিয়া জেরুজালেমে ফিরিয়া গেলেন। যাইবার পথে তাহারা সমরীয়দের অনেক গ্রামে সুখবর প্রচার করিলেন।